ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
১০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। হ্যালো,
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট। তাছাড়াও রয়েছে বাংলাদেশে ব্লগার হত্যাকাণ্ড বিষয়ে অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের মন্তব্য। তবে আপনারা সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। উত্তর পূর্ব চীনের বন্দর শহর তিয়ানজিনের একটি বিপজ্জনক জিনিসপত্র রাখার গুদামে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৪৪ জন নিহত এবং ৪ শতাধিক আহত হয়েছে। বুধবার শেষ বেলার দিকে ঘটে ওই বিস্ফোরণ। দুই দফায় ঘটা ওই বিস্ফোরণের প্রথমটি ঘটে স্থানীয় সময় রাত ১১:৩০টায়। ৩০ সেকেন্ডের ব্যবধানে ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। ঘটনাস্থল থেকে বেশ দূরে থাকা ভূমিকম্পন পরিমাপ কেন্দ্র কেঁপে ওঠে ওই বিস্ফোরণে। বিস্ফোরণের কম্পনে ঘটনাস্থল থেকে কয়েক মাইল এলাকা জুড়ে স্থানীয় অধিবাসীদের ঘরবাড়ি, জানালার কাঁচ ভেঙে যায়। কারণ স্পষ্টভাবে এখনও জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, রুই হাই ইন্টারন্যাশনাল লজিস্টিক্সের একটি প্রতিষ্ঠান ছিল ওই গুদাম। প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপককে গ্রেফতার করা হয়েছে। রাজধানী বেইজিং থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ পূর্বের শহর তিয়ানজিনের জনসংখ্যা ৭০ লক্ষ এবং এটি চীনের চতুর্থ বৃহত্তম শহর। ওদিকে টানা তৃতীয় দিনের ন্যায় পতন ঘটেছে চীনের মুদ্রা ইউয়ানের মান। বৃহস্পতিবার চীনের কেন্দ্রীয় ব্যাংক ইউয়ানের মান আগের দিনের চেয়ে ১% কমিয়ে দাম ধার্য করে, যার মূল্যমান হয় ১ডলারে ৬.৪০ ইউয়ান। গত মঙ্গলবার ইউয়ানের মান ৩% বেশি কমে। কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করছে এর মান যেন আর কোনোভাবেই না কমে। চীনে গুজব রয়েছে যে বেইজিং ইউয়ানের দাম ১০% পর্যন্ত কমাতে প্রস্তুত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ডেপুটি গভর্নর ই গ্যাং বৃহস্পতিবার ওই বক্তব্যকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়ে বলেছেন, এটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। চীনা মুদ্রামানের পতনের প্রভাব পড়েছে এশিয়ার বিভিন্ন দেশের শেয়ার বাজারেও। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের এই অবস্থা ভাবিয়ে তুলেছে বিনিয়োগকারীদেরকেও। ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত একটি এলাকায় বৃহস্পতিবার শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬৭ জন নিহত এবং অসংখ্য আহত হয়েছে। ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, সদর শহরের ব্যস্ত জামিলা মার্কেটে সন্ধ্যার দিকে বিস্ফোরক ভর্তি একটি ট্রাক থেকে ওই বিস্ফোরণ ঘটে। ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে। তুরস্কের বিমান ঘাঁটি থেকে সিরিয়ার ইসলামিক স্টেট জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের বাহিনী। পেন্টাগন থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, পাইলট চালিত F-16 যুদ্ধবিমান দক্ষিণ তুরস্কের ইনকারলিক বিমান ঘাঁটি থেকে অভিযান শুরু করেছে বুধবার থেকেই। তবে ওই একই টার্গেট লক্ষ্য করে এ মাসের শুরুর দিকেই পাইলটবিহীন বিমান হামলা শুরু করা হয়েছিল। এবার বাংলাদেশ প্রসঙ্গ। আদালত অবমাননার দায়ে দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদ এবং নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে দোষী সাব্যস্ত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তাদেরকে প্রত্যেককে ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মতিউর রহমান চৌধুরী ঢাকা থেকে জানাচ্ছেন বিস্তারিত।
তাদের বৃহস্পতিবার আদালতের কার্যক্রম চলার সময় পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়। আদালত কক্ষে অবস্থান করে তারা এ দণ্ড ভোগ করেন। প্রধান বিচারপতি এসকে সিনহাজ নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ বিচারপতি বেঞ্চ এ রায় ঘোষণা করে। রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আদালত বলেছেন বিচারালয় ও বিচারককে নিয়ে কুৎসা রটানো যাবে না।
মাহমুদুর রহমানকে ৬ মাসের জন্য দণ্ড দেওয়া হয়েছে, আর আতিকুল্লাহ মাসুদকেও ৬ মাসের জন্য দণ্ড দিতে হবে, এই কথা ঠিক না।
অন্যদিকে জনকণ্ঠের পক্ষের আইনজীবী সালাউদ্দিন দুলন বলেন, আশা করেছিলাম জনকণ্ঠের সম্পাদক নির্বাহী সম্পাদক অব্যাহতি পাবেন, কিন্তু তাদের সাজা দেওয়া হয়েছে। তবে এটি সর্বোচ্চ আদালতের রায়, আমরা এর রায় মেনে নিয়েছি। গত ২৯ জুলাই স্বপরাজিত হয়ে জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে সুপ্রিম কোর্ট। সাকার পরিবারের তৎপরতা পালাবার পথ কমে গেছে শিরোনামে ১৬ জুলাই প্রকাশিত নিবন্ধের জন্য এই রুল জারি করা হয়। রুল নিষ্পত্তি করে দেওয়া রায়ে আদালত অবমাননার ব্যাপারে গাইডলাইন প্রণয়নের কথা বলেছেন সুপ্রিম কোর্ট, যা পূর্ণাঙ্গ রায় পাওয়া যাবে। ওদিকে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে 3 বছর কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। তিনি 2 বছর 4 মাস ধরে কারাগারে আটক রয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্র সরকার শান্তির জন্য খাদ্য কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে আগামী 5 বছরের জন্য $18 কোটি প্রদান করবে। বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে শান্তির জন্য খাদ্য কর্মসূচির প্রথম পর্যায়ে গত 5 বছরের সফলতা তুলে ধরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, তাঁর দেশের সরকারি সাহায্য সংস্থা USAID এ সময় 35 লক্ষ মানুষ এবং শিশুকে এর আওতায় আনতে সক্ষম হয়েছে। জহুরুল আলম ঢাকা থেকে জানাচ্ছেন বিস্তারিত।
বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে শান্তির জন্য খাদ্য কর্মসূচির প্রথম পর্যায়ে গত 5 বছরের সফলতা তুলে ধরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, তার দেশের সরকারি সাহায্য সংস্থা USAID এ সময় 35 লক্ষ মানুষ ও শিশুকে এর আওতায় আনতে সক্ষম হয়েছে। বার্নিকাট বলেন, কৃষিখাতে সাফল্য সত্ত্বেও বাংলাদেশ কিছু আভ্যন্তরীণ বহিরাগত শক্তির দ্বারা অরক্ষিত। খাদ্যমূল্যের ওঠানামা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং মৌসুমী বন্যা, ঘূর্ণিঝড়, বাংলাদেশের অগ্রগতি হয়েছে তা খাদ্য নিরাপত্তার জন্য যথেষ্ট নয় বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, অর্থনৈতিক অবস্থা এবং জীবনযাত্রার মান উন্নত করতে, বিশেষ করে যারা দরিদ্র ও সুবিধা বঞ্চিত, তাদের উন্নয়নের জন্য এখনো অনেক কিছু করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলেও এখনো দেশের সকল মানুষের জন্য খাদ্য প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হয়নি। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের বিহার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপিকে ঠেকাতে একসঙ্গে মাঠে নামছে বাকি রাজনৈতিক দলগুলো। এতে থাকবে তৃণমূল কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, সমাজবাদী পার্টি, জনতা দল ইউনাইটেড এবং আম আদমি পার্টি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা প্রতিবেদক গৌতম গুপ্ত।
আগামী অক্টোবরে বিহার বিধানসভা নির্বাচনে এবার সরাসরি লড়াই, একদিকে বিজেপি, অন্যদিকে মহাজোট। তাতে থাকছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড, লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস আর NCP। চার দলের যে আসন সমঝোতা ঘোষিত হয়েছে তাতে JDU আর RJD লড়াই করবে 100টি করে আসনে। কংগ্রেস 37টি আর NCP-র জন্য 3টি আসন। সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হলে বিজেপিকে হারিয়ে দেওয়া সহজ হবে বলেই জোট নেতাদের বিশ্বাস। জোট ক্ষমতায় এলে নীতিশ কুমারই যে মুখ্যমন্ত্রী হবেন সে কথা অবশ্য আগেই ঘোষিত হয়েছে। অন্যদিকে বিজেপির জয় হলে কে হবেন মুখ্যমন্ত্রী এখনই বিজেপি নেতৃত্ব তা ঘোষণা করতে নারাজ। আগামী 30 অগস্ট মহাজোট তাদের প্রথম নির্বাচনী জনসভায় নিজেদের নির্বাচন পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং ত্রাণ শিবিরে ধর্ষণ, পূর্ব মেদিনীপুর জেলার সবংয়ে ছাত্রখুন, সাংবাদিক নিগ্রহ সহ রাজ্যজুড়ে নানা অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে 14 আগস্ট মহা মিছিল অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার রাজপথে। এ নিয়ে পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন কলকাতা থেকে বিস্তারিত।
সম্প্রতি রাজ্যে দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং এ ত্রাণ শিবিরে ধর্ষণ এবং পূর্ব মেদিনীপুর জেলার সবং এ ছাত্রখুন এবং দিকে দিকে সাংবাদিক নিগ্রহ সহ গোটা রাজ্য জুড়ে একাধিক অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে আগামীকাল 14 আগস্ট মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে কলকাতা শহরের বুকে। আয়োজক কোন রাজনৈতিক দল নয়, সমাজ বিরোধীদের দমন এবং রাজ্যে গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা একজোট হয়ে এই কর্মসূচি নিয়েছেন। লিখিত আবেদন পত্রে আহ্বায়ক নাম রয়েছে লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হাসিম আব্দুল হালিম, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন, তরুণ মজুমদার প্রমুখের নাম। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। উপস্থিত বক্তাদের আক্রমণের তীর ছিল পরিবর্তনের সরকারের বিরুদ্ধে, তবে রাজনৈতিক খুনে তৃণমূল কর্মীর মৃত্যু হলেও তা নিন্দনীয় বলেও জানিয়েছেন তারা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে করা যৌন হয়রানির অভিযোগের তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে সুইডেনের অভিশংসকরা। 2010 সালে সুইডেন সফরে গিয়ে অ্যাসাঞ্জের সঙ্গে সাক্ষাৎকালে সে তাদেরকে যৌন হয়রানি করে, এই মর্মে দুই নারী অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ 23 আগস্ট নয়াদিল্লি সফর করছেন। বৃহস্পতিবার পাকিস্তানি কর্তৃপক্ষ এই সফরের চূড়ান্ত ঘোষণা দেয়। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্ত।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। বাংলাদেশে সম্প্রতি ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের হত্যাকাণ্ড আবারও সবাইকে হতচকিত করে দিয়েছে। এই অমানবিক ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যেমন সোচ্চার হয়েছেন মানবাধিকার কর্মীসহ সকলেই, তেমনি দাবি উঠেছে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে। এসব প্রসঙ্গেই বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছেন আনিস আহমেদ।
বাংলাদেশে সম্প্রতি ব্লগার হত্যাকে কেন্দ্র করে একটি নতুন বিতর্কের সূচনা হয়েছে। মুক্তবুদ্ধি চর্চা এবং মতামত প্রকাশ অবাধ করার যেমন আহ্বান এসছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের কাছ থেকে, হিউম্যান রাইটস ওয়াচের কাছ থেকেও, তেমনি সরকারের মন্ত্রীরা স্ব-আরোপিত নিষেধাজ্ঞা বা সেলফ ইম্পোজড সেন্সরশিপের কথাও বলছেন। অধ্যাপক মিজানুর রহমান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে এবং একজন আইনের অধ্যাপক হিসেবে এ ব্যাপারে আপনার ব্যাখ্যা কি হবে?
দেখুন, বোধ না যে ব্লগার হত্যাকাণ্ড চলছে এবং কয়েকটি ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে, প্রত্যেকটি ব্যাপারে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা অতি স্পষ্ট এবং এ ব্যাপারে আমরা আমাদের বক্তব্যে আমরা জনসাধারণের সামনে তুলে ধরেছি খুবই, আমি বলবো যে শক্ত ভাষায়। এবং সেখানে আমরা একটি কথা বলবার চেষ্টা করেছি যে কোনোভাবেই এ ধরনের মুক্ত চিন্তার পথ রুদ্ধ করবার কোন চক্রান্ত সহ্য করা যায় না, কেননা এই শব্দগুলি হচ্ছে মানবাধিকারের পরিপন্থী এবং তাই পরিত্যাগ। একই সময়ে আমরা মনে করি যে যারা এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে এবং যারা এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে যেখানে মুক্ত চিন্তার পথ রুদ্ধ হয়ে যেতে পারে, ঠিক সেই সময় স্ব-আরোপিত নিষেধাজ্ঞার কথা বলাটা কতটা সমীচীন সেই প্রশ্ন কিন্তু আমরা সকলের সামনে রেখেছি। ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এরকম একটি সংযোগক্ষণে স্ব-আরোপিত কোনো সেন্সরশিপের কথা বলাটা খুব একটা যৌক্তিক বলে প্রতীয়মান হয় না।
ব্লগার হত্যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করার ব্যাপারে প্রশাসনের ধীর গতির পেছনে কি আপনি কোনো কারণ খুঁজে পাচ্ছেন?
এই দীর্ঘসূত্রিতা শুধুমাত্র যে ব্লগার হত্যাকারীদের খুঁজে বের করার ক্ষেত্রে তা কিন্তু নয়। বস্তুত আমাদের দেশের যে ধরনের তদন্ত প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়ার যে একটা দীর্ঘসূত্রিতা, এটি কিন্তু সম্পর্কে সবাই মোটামুটি সাধারণ মানুষও অবহিত এবং সকলেই জানেন। এবং এই কারণে কিন্তু আমাদের প্রচলিত ন্যায় বিচার প্রশাসন এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অনেকটাই দুর্বল হয়ে গেছে সেটিও বলাই বাহুল্য। তবে ব্লগার হত্যাকাণ্ডের ক্ষেত্রে যে জিনিসটি আমাদেরকে ভাবিত করে তোলে সেটি হচ্ছে যে যারা এই ধর্মীয় উগ্রবাদে এবং উগ্র চিন্তায় যারা আশ্রয়ী এবং যারা এতে বিশ্বাস করছেন এবং যারা নিজেদেরকে ব্লগার হত্যাকাণ্ডে পুঁতিয়েছে বলে নিজেরাই দাবি, সেইরকম কোন শক্তির কাছে রাষ্ট্রকে কিছুটা আপোষের সুরে কথা বলতে চাইছে কি না, এরকম একটি প্রশ্ন কিন্তু অনেকের মনেই উঁকি দেয় যখন আমরা এরকম দীর্ঘসূত্রিতার লক্ষ্য করি, বিশেষ করে তদন্ত কাজে এবং অপরাধীদের শনাক্ত করবার এবং বিচারের আওতায় নিয়ে আসবার ক্ষেত্রে।
প্রসঙ্গত এটাও উল্লেখ করা প্রয়োজন যে ব্লগারদেরকেই প্রধানত উদ্দেশ্য করে সীমা লঙ্ঘন না করতে পুলিশের আইজির পক্ষে যে বলা হয়েছে সেটা কতখানি বিধিসম্মত?
দেখুন, এটি আমার মনে হয় যে অনেক মানবাধিকার কর্মী বাংলাদেশে তারা কিন্তু এই ব্যাপারে খুব স্পষ্টভাবে বলেছেন, বিশেষ করে আইন এবং সালিশ কেন্দ্রের সুলতানা কামাল, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে এটি তার কাছে খুবই দুঃখজনক ঠেকেছে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তির কাছ থেকে এরকম একটি বক্তব্য। এবং আইনের ছাত্র হিসেবে আমাদের কাছে মনে হয়েছে যে যখন এরকম একটি জঘন্যতম অপরাধ ঘটে তখন যারা অপরাধের শিকার হন তাদের উদ্দেশ্যে যদি এ ধরনের বক্তব্য দেয়া হয় তো কারান্তরে কিন্তু তা অপরাধী চক্রকেই আরো উৎসাহিত করে। সুতরাং এই ধরনের ক্ষেত্রে এরকম বক্তব্য যে অবশ্যই অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত সেটি বলাই বাহুল্য, এবং আমরা তো প্রত্যাশা করি যে নিশ্চয়ই আরো দায়িত্বশীলতার সঙ্গে ধরনের বক্তব্য রাখা হবে।
একদিকে যেমন কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া অত্যন্ত অনুচিত একটি কাজ, অন্যদিকে আবার সেজন্য যুক্তিতর্ক এবং প্রতিবাদের পরিবর্তে হত্যা করাটাও একেবারেই যুক্তিসঙ্গত নয়। তাহলে মাঝামাঝি পথটা কি হতে পারে?
দেখুন, মাঝামাঝি পথটা বলে এখানে মাঝামাঝি পথ খুঁজবার কোনো দরকার নেই। আপনি যেটাতে আপনার প্রশ্ন দিয়ে শুরু করলেন যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করাটা এটি অপরাধ, এটি কিন্তু বলতে গেলে যে কোনো সভ্য রাষ্ট্রের আইন ব্যবস্থা কিন্তু এটাই স্বীকৃত একটি অপরাধ। এবং এই অপরাধ আমার মতামত প্রকাশে বা মত প্রকাশের স্বাধীনতা এবং প্রকাশের স্বাধীনতার কিন্তু এটিকে কখনো প্রতিবন্ধকতা হিসেবে দেখা হয় না। মনে রাখতে হবে যে ব্লগারদের ক্ষেত্রে যখন এই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কথা বলা হচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রে যে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন তা কিন্তু নয়। মুশকিলটা তো ওখানেই যে তারা কিন্তু হয়তো নিজেদেরকে তারা বলছেন যে তারা কোনো নির্দিষ্ট ধর্মে বিশ্বাস করেন না, ধর্মের প্রতি তাদের হয়তো এক ধরনের নির্বিকার বা উদাসীন মনোভাব রয়েছে, সেটি কিন্তু একজন ব্যক্তি থাকতেই পারে। কিন্তু আমি একজন যদি নাস্তিকতা বাদে বিশ্বাসী হন, সেটি কিন্তু কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে না। সেটাকে যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবা এবং উগ্র পন্থা হিসেবে বিবেচনা করা হয়, সেটা কতখানি যৌক্তিক হবে সেটিও কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই। সেই ধরনের একটা অবস্থান আমার মনে হয় যে এখানে কিন্তু অবস্থানটা বড় স্পষ্ট যে আমি একটি মত প্রকাশ করছি, কিন্তু সেই মতটি যদি সরাসরি কোনো ধর্মীয় অনুভূতিকে আঘাত করে ছোট করে হয় তাহলে সে হয়তো একটি রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী স্বীকৃত অপরাধ হতে পারে এবং অপরাধী শাস্তি হতে পারে। কিন্তু সেই শাস্তি দেবার ক্ষমতা এবং অধিকার রয়েছে শুধুমাত্র রাষ্ট্রের প্রচলিত আইনের মাধ্যমে। সেটি কিন্তু কোনো উগ্র গোষ্ঠী সে যেই হোক না কেন, সেটা ধর্মের নামেই হোক বা সভ্যতার নামেই হোক, যে কোনো নামই হোক না কেন, আইনটি নিজের হাতে তুলে নিয়ে সেটা প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকর করা, এই অধিকার কিন্তু আইন কাউকে দেয়নি। এই কথা কিন্তু বলতে হবে, এবং যারা এইভাবে নিজেরা আইন তুলে নিচ্ছে তারাই যে বর্বর, তারা যে অসভ্য এবং তারা যে রাষ্ট্রীয় শক্তিকে সম্পূর্ণরূপে উপেক্ষা এবং অবজ্ঞা করছে, এই কথাটি কিন্তু মেনে নিতে হবে।
অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কল ইন শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। যোগব্যায়াম ভারতবর্ষের 2000 বছরেরও পুরনো ঐতিহ্য, তারই ধারাবাহিকতায় লাফিং ইয়োগা বা হাসার যোগব্যায়াম জনপ্রিয় হয়ে উঠছে, হাসি ছড়িয়ে দিচ্ছে পশ্চিমা বিশ্বেও। ভয়েস অফ আমেরিকার রিপোর্ট থেকে আরও বিস্তারিত শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া।
যোগব্যায়ামের চর্চা শুরু হয়েছিল ভারতবর্ষে আজ থেকে 2500 বছর আগে, তবে পশ্চিমা বিশ্বে এর বিকাশ এবং চর্চা শুরু হয় মাত্র 100 বছরের কিছু ওপরে। তবে এরই মাঝে পশ্চিমা বিশ্বে এর বিকাশ এবং জনপ্রিয়তা একেবারেই তুঙ্গে, আর সেই সঙ্গে সৃষ্টি হচ্ছে নানা ধারার যোগব্যায়াম। এই যেমন হাথা কুন্দলিনী, বিক্রম, জাভামুক্তি, পাওয়ার, এরিয়াল বা উড়ন্ত যোগব্যায়াম, আর লাফটার ইয়োগা হচ্ছে বা হাসির যোগব্যায়াম হচ্ছে আরেকটি। এই যোগ কেন্দ্রে যারা আসেন তারা কিন্তু শুধু হাসতেই আসেন, ভেবে দেখুন, জোড়া আসন করে বসে হেসে চলেছেন সবাই। একটু অদ্ভুত মনে হলেও এটা সত্যি। লাফিং ইয়োগা বা হাসার যোগব্যায়াম শুরু হয়েছিল 20 বছর আগে। ভারতের এক চিকিৎসক হাসির যোগ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন, আর সেটাই এখন ছড়িয়ে পড়েছে পৃথিবীময়। এর অনুসারী এবং সমর্থনকারীদের মতে এই চর্চার নানাবিধ শারীরিক এবং মানসিক সুফল রয়েছে। ফিলিপিনের রাজধানী ম্যানিলায় রোগীদের মানসিক অবস্থা সুস্থ রাখার জন্য, তাদের মেজাজ সতেজ ও উৎফুল্ল রাখা এবং কর্মস্পৃহা বাড়ানোর জন্য নিয়মিত এই যোগব্যায়াম করানো হয়। পাওলা ট্রিনেডার হচ্ছেন পিনয় লাফটার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি বললেন,
It changes their mindset. Instead of self-pity, it goes to resilience, it goes to empowerment. So they become very positive.
তিনি বললেন, এই যোগাভ্যাসের ফলে মনের সংকীর্ণতা দূর হয়, বদ্ধমূল সব ধ্যান ধারণার পরিবর্তন ঘটায় এবং জীবনী শক্তির সঞ্চার ঘটায়, আর এভাবে সৃষ্টি হয় ইতিবাচক দৃষ্টিভঙ্গির। ক্যান্সারে আক্রান্ত রোগীরা অনেকেই এই যোগ চর্চা করে থাকেন। তারা বললেন, প্রথমবার এই ব্যায়াম করার সময় একটু অস্বস্তি হয়েছে, কিন্তু একটু জোর দিয়ে এর অভ্যাস করুন, দেখবেন সত্যি ভালো লাগছে। এতে করে কাজের উৎসাহ বাড়ছে, জীবনটাকে ভালো লাগছে, চিন্তাভাবনায় ইতিবাচক দিকের প্রতিফলন ঘটছে, আর সেই সঙ্গে সারা বিশ্বও যেন আপনার সঙ্গেই হাসছে। এক স্বেচ্ছাসেবী বললেন,
হিলিং ইজ নট জাস্ট কিমোথেরাপি এন্ড মেডিসিনস।
স্বেচ্ছাসেবী বললেন, কিমোথেরাপি বা ওষুধ রোগ মুক্তির বা সুস্থ হয়ে ওঠার একমাত্র উপায় নয়, বরং হাসি হচ্ছে এক চমৎকার ওষুধ।
আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/voabangla। আমাদের অনুষ্ঠান এবং বাংলা বিভাগের কর্মীদের সম্পর্কে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই ফ্যান পেজে। আপনিও ফ্যান পেজের সদস্য হতে পারেন।
এবারে রয়েছে যুব সংবাদ। বাংলাদেশে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে তরুণদের ভূমিকা শীর্ষক একটি সেমিনারে আয়োজকরা এবং আলোচকরা বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তরুণদের আরও সচেতন হবার আহ্বান জানান। USAID ও ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় ঢাকা রিপোর্টিং সেন্টার থেকে বিস্তারিত জানিয়েছেন আঙ্গুর নাহার মন্টি।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তরুণদের আরও সচেতন হতে হবে। পরিবার ও সমাজে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এজন্য বিভিন্ন সামাজিক কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে প্যানেল আলোচকরা এসব কথা বলেন। USAID, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন ও জেন্ডার বিভাগ এবং ITVS বাংলাদেশের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গত বুধবার সেমিনারটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে তরুণদের ভূমিকা শীর্ষক এই সেমিনারে USAID বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর ক্রিস্টেন কোল বলেন,
Unfortunately, more and more cases of gender-based violence are coming to light throughout the country, and it's important for youth to engage in the debate about how Bangladesh can solve this issue, and for youth to be active in combating the root causes of this violence, including poverty and gender inequality.
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এটিএন বাংলার এডিটর ইন চিফ মঞ্জুরুল আহসান বুলবুল বাংলাদেশের তরুণদের সফলতার দৃষ্টান্ত তুলে ধরে বলেন,
বাংলাদেশের নীলফামারী জেলার 11টি উপজেলায় বাল্য বিবাহ বন্ধ, এবং এই সাকসেস স্টোরিটা কারা করেছে? স্কুলের বাচ্চারা। এবং হু ইজ দ্য লিডার? কেশব, একটা ইয়াং বয় অফ 14, এন্ড হি ওয়ান দ্য মালালা ইউএন অ্যাওয়ার্ড ফর দিস, কারণ সে নীলফামারীতে বাল্য বিবাহ বন্ধের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব সে দিয়েছে। কিভাবে করেছে? যে তারা স্কুলে গিয়ে দেখে যে একটা মেয়ে 3 দিন ধরে স্কুলে আসে না, তারা দল বেঁধে বন্ধুরা স্কুলের ছাত্রদের বাড়ি চলে যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে গিয়ে দেখে যে মেয়েটা বিয়ে হয়ে গেছে। তখন তারা বললো যে না, এরকম হতে দেবো না। যখন একটা মেয়ে স্কুলে অ্যাবসেন্ট থাকে, তার বাড়িতে গিয়ে হাজির হয়, এবং কেশব শুধুমাত্র একটা সামাজিক প্রতিরোধ আন্দোলনই করলো না, তার পাশাপাশি সে আমাদের একটা বড় আই ওপেনার নিউজ দিল যে আমাদের ওই জায়গায় বার্থ রেজিস্ট্রেশন না থাকার সুযোগটা নিচ্ছে তার বাবা মা।
ITVS বাংলাদেশের সমন্বয়কারী মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর ফারহানা হক, উইমেন ও জেন্ডার বিভাগের অধ্যাপক আয়েশা বানু, UNDP-র পুলিশ রিফর্ম প্রোগ্রামের ভিকটিম সাপোর্ট এক্সপার্ট শামিমা বেগম এবং দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক সাহিত্যিক ও নাট্যকার আনিসুল হক। সেমিনারে সোশ্যাল ম্যাপিং ও তাহমিনার ফুটবল টিম শিরোনামে 2টি ভিডিও ক্লিপ এবং আফ্রিকার বিখ্যাত শর্ট ফিল্ম টাউন অফ রানার প্রদর্শিত হয়। আঙ্গুর নাহার মন্টি, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID ও ভয়েস অফ আমেরিকা।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
উত্তর পূর্ব চীনের বন্দর শহর তিয়ানজিনের একটি বিপজ্জনক জিনিসপত্র রাখার গুদামে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 44 জন নিহত এবং 400+ আহত হয়েছে। বুধবার শেষ বেলার দিকে ঘটে ওই বিস্ফোরণ। দুদফায় ঘটে ওই বিস্ফোরণের প্রথমটি ঘটে স্থানীয় সময় রাত 11:30 ব্যবধানে ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। ওদিকে টানা তৃতীয় দিনের ন্যায় পতন ঘটেছে চীনের মুদ্রা ইউয়ানের মান। বৃহস্পতিবার চীনের কেন্দ্রীয় ব্যাংক ইউয়ানের মান আগের দিনের চেয়ে 1% কমিয়ে দাম ধার্য করে, যার মূল্যমান হয় $1.46। গত মঙ্গলবার থেকে ইউয়ানের মান 3%-এরও বেশি কমেছে। কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করছে এর মান যেন আর কোনোভাবেই না কমে। ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত একটি এলাকায় বৃহস্পতিবার শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে 67 জন নিহত এবং অসংখ্য আহত হয়েছে। ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, সদর শহরের ব্যস্ত জামিলা মার্কেটে সন্ধ্যার দিকে ওই বিস্ফোরণটি ঘটে এবং ট্রাক থেকে বিস্ফোরণ ঘটে। ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে। তুরস্কের বিমান ঘাঁটি থেকে সিরিয়ার ইসলামিক স্টেট জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের বাহিনী। পেন্টাগন থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পাইলট চালিত F-16 যুদ্ধ বিমান দক্ষিণ তুরস্কের ইঙ্কারলিক বিমান ঘাঁটি থেকে ওই অভিযান শুরু করেছে বুধবার থেকে। তবে ওই একই টার্গেট লক্ষ্য করে এ মাসের শুরুর দিকেই পাইলটবিহীন বিমান হামলা শুরু করা হয়েছিল। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে করা যৌন হয়রানির অভিযোগের তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে সুইডেনের অভিশংসকরা। 2010 সালে সুইডেন সফরে গিয়ে অ্যাসাঞ্জের সঙ্গে সাক্ষাৎকালে সে তাদেরকে যৌন হয়রানি করে এই মর্মে দুই নারী অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। সে অভিযোগের তদন্তের সময়সীমা শেষ হয় চলতি মাসেই, তবে তার বিরুদ্ধে করা ধর্ষণের অভিযোগ নিয়ে তাকে আরও প্রশ্ন করতে চায় সুইডিশ কর্তৃপক্ষ। ব্রিটেনের আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য সুইডেনে পাঠানোর ঘোষণা দেওয়ার পর অ্যাসাঞ্জ 2012 সালে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আশ্রয় নেন। ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ 23 অগস্ট নয়াদিল্লি সফর করছেন। বৃহস্পতিবার পাকিস্তানি কর্তৃপক্ষ এই সফরের চূড়ান্ত ঘোষণা দিয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গত মাসে রাশিয়ায় দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে আলোচনা করবার ব্যাপারে একমত হয়েছিলেন। সীমান্ত উত্তেজনা, কাশ্মীর সীমান্তে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলি সহ দুই দেশের মধ্যকার জাতীয় নিরাপত্তা নিয়ে নানা সমস্যা নিরসন এই সফরের মূল লক্ষ্য। নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য মিয়ানমারের জাতীয় নির্বাচনের আগে দেশটির ক্ষমতাসীন দল বড় পরিবর্তন আনলে দেশের প্রেসিডেন্ট থেইন সেন পরিবর্তন এনেছেন। দেশের প্রেসিডেন্ট থেইন সেন হঠাৎই ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান শোয়ে ম্যানকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে এই সংক্রান্ত ঘোষণা পড়ে শুনিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মং মং হিতে। তিনি বলেন, দলীয় প্রধান এবং সংসদের স্পিকার দুই পদে কাজ করার ব্যাপারে শোয়ের ওপর বেশি চাপ পড়ে যায়, এ কারণেই তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হল। তবে দেশের রাজনীতি নিয়ে যারা বিশ্লেষণ করেন তাদের অনেকেই বলেছেন তিনি সংস্কারের পক্ষে ছিলেন বলে তাকে দল থেকে বের করে দেওয়া হল। 2011 সালে দেশটি থেকে সেনা শাসন তুলে নেবার পর আসছে নভেম্বরে প্রথমবারের ন্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গণতান্ত্রিক নির্বাচন। ক্ষমতাসীন USDP-র প্রধান বিরোধী দল হচ্ছে নোবেল পুরস্কার প্রাপ্ত নেত্রী অং সাং সুকির দল NLD। কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক স্বাভাবিকীকরণের পরবর্তী ধাপ হচ্ছে হাভানায় যুক্তরাষ্ট্র দূতাবাসে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন। শুক্রবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যরা সেখানে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করবেন। 20 জুলাই ওয়াশিংটনে কিউবার দূতাবাস খোলা হয়। ওই দিনই সিদ্ধান্ত হয় হাভানায় যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলার ব্যাপারেও। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি হাভানায় গিয়ে দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তবে তাঁর হাভানায় কবে যাওয়ার তারিখ সেটি এখনও ঠিক হয়নি।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শেকুফতা নাসরিন খুইন, প্রকৌশলী ছিলেন নিক আইভানভ। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.